नम नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् मुखं करोति वासलं पुंगलं हेतगिरिं तत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं शिखरदिनतरिणं श्रीचैतन्येश्वरं नमः अमृष्टपदाय कृष्णपृष्ठाय भूतले तो श्री नृसिंहदेव भगवान आविर्भाव तिथि पालन उपलक्ष्य हमारे आज के थे तीन दिन व्यापी নৃসিংহদেবের আবির্ভাব সম্পর্কে আলোচনা করব। তো আজকের মুখ্য আলোচ্য বিষয় হবে যে এই বিষয়টি এই নৃসিংহদেবের কথা এটি কেন ভাগবতে বর্ণনা করা হল, কি প্রাধান্য রয়েছে এই লীলার, কি প্রাধান্য রয়েছে, কেন সুখদেব গোস্বামী এই প্রসঙ্গটি এখানে উত্থাপন করেছেন, তার কারণ বিশেষ করে আমরা আলোচনা করব। আর যদি সময় থাকে তাহলে নৃসিংহ ভগবানের আবির্ভাবের কারণ আলোচনা করব। দুটো বুঝতে পারছ, দুটো কারণ। কি কারণ? একটা কারণ হচ্ছে ভাগবতে এই প্রসঙ্গ কেন আসলো, তার কারণ কি, কি কারণে সুখদেব গোস্বামীকে এই প্রসঙ্গ উত্থাপন করতে হয়েছে সেটা আলোচনা করব। আর সময় থাকলে আলোচনা করব যে নৃসিংহ ভগবান তার এই ধরাধামে আবির্ভূত হওয়ার কারণ কি। তো একটা শ্লোক পাঠ করে আমরা এই প্রসঙ্গ মধ্যে প্রবেশ করব। ভাগবত সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায় 27 নম্বর শ্লোক। আপনারা সবাই জানেন যে ভাগবতে 10টি বিষয় সম্পর্কে চর্চা করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গস্থ স্থানং পোষণম উতয় মন্বন্তর ঈশান কথা মুক্তি নিরোধ মুক্তি আশ্রয়, এই 10টা বিষয় ভাগবতে আলোচনা করা হয়েছে। স্বর্গ সৃষ্টি কীভাবে হল, বিসর্গ উপসৃষ্টি কীভাবে হল, অত্র স্বর্গ বিসর্গস্থ স্থানম মানে বিভিন্ন গ্রহ নক্ষত্র সংস্থান সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পোষণম ভগবান কীভাবে সবাইকে পালন করছেন, বিশেষ করে ভক্তদেরকে কীভাবে পালন করছেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। পোষণম উতয় কর্ম বাসনা, হ্যাঁ মন্বন্তর বিভিন্ন মনুর শাসনের কথা, মন্বন্তর ঈশান কথা ভগবানের কথা, নিরোধ কীভাবে সৃষ্টি প্রলয় হয়, হ্যাঁ মুক্তি, তারপরে আশ্রয় সব কিছুর আশ্রয় যে ভগবান শ্রীকৃষ্ণ। তো কেউ কেউ আচার্য বলছেন যে সপ্তম অধ্যায়ে এই কর্ম বাসনার কথা বর্ণনা করা হয়েছে, কর্ম বাসনা সপ্তম স্কন্ধে কর্ম বাসনার সম্পর্কে চর্চা করা হয়েছে যে কীভাবে জয় বিজয় এই ভৌতিক জগতে এসেছেন, হ্যাঁ ভগবান ভগবানের ইচ্ছায় অবলীলাক্রমে এখানে এসে তারা এইভাবে লীলা করেছেন সেটি বর্ণনা করা আছে। আর আমরা এই স্কন্ধে দেখছি যে এই বর্ণনাটা অত গুরুত্বপূর্ণ যে এই একটা বর্ণনা যে সম্পূর্ণ সপ্তম স্কন্ধ এই নরসিংহদেবের আবির্ভাব হিরণ্যকশিপু বধ প্রহ্লাদ মহারাজের চরিত্র এটা নিয়ে সম্পূর্ণ সপ্তম স্কন্ধ দেওয়া হয়, বর্ণনা করা হয়েছে। আর এই কথার গুরুত্ব আরোপ করে গুরুত্ব জানবার জন্য আর একটি বিষয় হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তো প্রতিদিন তিনি গদাধর পণ্ডিতের কাছে তোটা গোপীনাথে ভাগবত কথা শ্রবণ করতে যেতেন। আর প্রতিদিন গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন যে আজকে কোন বিষয়ে আমি চর্চা করব, আলোচনা করব। তো মহাপ্রভু নাকি প্রতিদিন গিয়ে বলতেন আমাকে ধ্রুব প্রহ্লাদের চরিত্র সম্পর্কে শোনা। তো এভাবে আমরা বুঝতে পারছি যে ধ্রুব এই প্রহ্লাদ মহারাজের চরিত্র, নৃসিংহদেবের আবির্ভাব ও হিরণ্যকশিপুর কার্যকলাপ এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয়ের গুরুত্ব হচ্ছে কি, আমরা জানি যে বৈদিক সাহিত্যে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সার কথা ভগবদ্ গীতায় বলা হয়েছে, অষ্টাদশ অধ্যায় ভগবদ্ গীতা যা কিছু বলা হয়েছে তার সার কথা ছয় অধ্যায় সাত সপ্তম অধ্যায় থেকে ১২ অধ্যায়ের মধ্যে বলা হয়েছে এই ছয়টি অধ্যায়। তো সপ্তম থেকে ১২ এই ছয়টি অধ্যায় যা কিছু বলা হয়েছে তার সার কথা নবম অধ্যায়তে বলা হয়েছে। তো নবম অধ্যায় যা কিছু বলা হয়েছে তার সার কথা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে। তাহলে দেখুন যত বৈদিক সাহিত্য বেদ বেদান্ত উপনিষদ উপর যা কিছু বলা হয়েছে তার সব কিছু একটাই শ্লোকে ভগবান বলেছেন। সে শ্লোকটা কি কে জানে? কে জানা জানা কেউ? নবম অধ্যায়ের শেষ শ্লোক, হ্যাঁ, মন্মনা ভব মদ ভক্ত মদজাজ মাং নমস্কার। তো প্রথমে কি বলা আছে? মন্মনা, যে আমার স্মরণ কর, যে মন্মনা আমার স্মরণ কর। তো এই মন্মনা আমার যে শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ শ্রবণে পরীক্ষিত মহারাজ কীর্তন সুখদেব গোস্বামী স্মরণ কার দৃষ্টান্ত আমরা দিচ্ছি স্মরণের জন্য? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ, বুঝা গেল? তো এই সমস্ত গুরুত্ব রয়েছে এই যে আলোচনা হবে। তো এই সম্পর্কে আমরা তো 29 নম্বর শ্লোক যে একটা খুব অদ্ভুত কথা এখানে বলা হচ্ছে, সেটি বলা হচ্ছে শুকদেব গোস্বামী বলছেন এই প্রসঙ্গ পরীক্ষিত মহারাজকে কেন এটা বলছেন সেটা আমি বলবো পরে। তো নারদ মুনির একটা আখ্যান বলছেন, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজ কাছে কথাটা বলছেন, তো সেই শ্লোকটা পড়ি তারপর আমরা সে সম্পর্কে আলোচনা করব। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। যথা বৈরানুবন্ধেন মর্ত তৎময়তং ইয়াত তৎন তথা ভক্তিযোগেন ইতি মে নিশ্চিতা মতিঃ। এটা অদ্ভুত কথা, সে মন দিয়ে শুন নারদমুনি কি বলছেন। নারদমুনি বললেন ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয় যেভাবে তার চিন্তায় তন্ময় হওয়া যায় ভক্তি যোগের দ্বারা তা লাভ করা যায় না, সেটি আমার নিশ্চিত বিচার। বুঝতে পেরেছেন? শুনেছেন সেন্টেন্সটা? কারা শুনেছেন? তুমি শুনেছেন? তো বলছে আবার শুনুন যারা শুনেননি, ভগবানের প্রতি বৈরীভাবাপন্ন হয় যেভাবে তার চিন্তায় তন্ময় হওয়া যায়, মানে ভগবানের শত্রুতা করে, তার বিরোধিতা করে, যেভাবে তার চিন্তায় তন্ময় হওয়া যায় ভক্তি যোগের দ্বারা তা লাভ করা যায় না। এটা উল্টো কথা না কোনদিন শুনেছ আগে? আরে উল্টো কথা, আমরা সবাই ভক্তি যোগ করছি ভগবৎ চিন্তায় আসবার জন্যে, এখন নারদ মুনি আবার কি বলছেন? ইতিমে নিশ্চিতামতিহি, আমি নিশ্চিত করে বলছি, আমি নিশ্চিত বিচার। হ্যাঁ, অসুর হয় বৈরীভাবাপন্ন হয় ভগবানের চিন্তায় যেভাবে তন্ময় হওয়া যায় ভক্তি যোগের দ্বারা সেরকম হওয়া যায় না। হ্যাঁ, তো তারপর যদি প্রভুপদ বলছেন সর্বশ্রেষ্ঠ শুদ্ধ ভক্ত শ্রীল নারদমুনি শ্রীকৃষ্ণের শত্রু শিশুপাল আদির প্রশংসা করেছেন, কারণ তাদের মন সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকত, অসুর হলেও তাদের চিন্তা থাকত ভগবান কৃষ্ণকে। তো কৃষ্ণ ভাবনায় মগ্ন হতে তিনি যেন নিজের অক্ষমতা অনুভব করেছেন, তখন নারদ মুনি বলছেন তিনি তো ভক্তিযোগ অনুশীলন করছেন, তো তিনি ধন্য হতে যে আমারও এরকম চিন্তা হয় না। এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু শিশুপাল কংস এরা যতটা কৃষ্ণ ভাবনায় ভাবিত আমিও অতটা কৃষ্ণ ভাবনায় ভাবিত নাই। হ্যাঁ, তো বলছেন কিন্তু আমাদের বুঝতে হবে, প্রভুপাদ বলছেন যে নারদ মুনি যেন নিজের অক্ষমতা অনুভব করছেন, কিন্তু তার অর্থ এই নয় যে কৃষ্ণের শত্রুরা কৃষ্ণের শুদ্ধ ভক্ত থেকে মহান, এটা মনে করবে না। তো কৃষ্ণের শত্রুরা মহান, তো কীভাবে মহান, কতটা মহান, সেটা আমাদের বিচার করে দেখতে হবে। চৈতন্য চরিতামৃতে যেরকম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার দৈন্যভাব প্রকাশ করে তিনি বলছেন বৈষ্ণবচিত বিনয়বশত নিজেকে অত্যন্ত ক্ষুদ্র বলে মনে করে তিনি বলছেন, জগাই মাধাই হইতে মুইসে পাপিষ্ট, পুরীষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। শুদ্ধ ভক্ত সর্বদা নিজেকে অন্য সকলের দিকে দিন থেকে দিনতর বলে মনে করেন। কোন ভক্ত যখন শ্রীকৃষ্ণের সেবা করার জন্য শ্রীমতী রাধারাণীর কাছে যান, তখন রাধারাণীও মনে করেন যে সেই ভক্ত তার থেকে শ্রেষ্ঠ। তেমনই নারদমুনি বলছেন যে তার বিচারে শ্রীকৃষ্ণের শত্রুরা শ্রেষ্ঠ স্থিতিতে অবস্থিত, কারণ তারা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন। ঠিক যেমন অত্যন্ত কামুক ব্যক্তি সর্বদা স্ত্রী লোকের সম্বন্ধে চিন্তা করে। সেখানে প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন রাধারাণী, ভক্তরা রাধা কৃষ্ণের সেবা করে, রাধারাণী মনে করে ও তোমরা কত ভালো সেবা করছ, তোমরা কত মহান। তো একবার সখীরা গিয়ে রাধারাণীকে বলছেন, রাধারাণী রাধারাণী, আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি অঙ্গ দর্শন করেছি, প্রতিটি অঙ্গ আমরা দর্শন করলাম। রাধারাণী বলছে, হা হ্যাঁ, তোমরা কত ভাগ্যবতী, তোমরা পেরেছ, কিন্তু আমার দ্বারা তো হলো না, আমি কৃষ্ণের প্রতিটি অঙ্গ দর্শন করতে পারি না, তাহলে কে শ্রেষ্ঠ, সখীরা না রাধারাণী? কথায় মনে হচ্ছে রাধারাণী বলছে, তোমরা কৃষ্ণের প্রতিটি অঙ্গ দর্শন করেছ, তোমরা কত মহান কত শ্রেষ্ঠ, কিন্তু আমি অভাগিনী, আমি তো পারি না। কিন্তু কেন পারি না? না আমি এই জন্য পারি না, আমি কৃষ্ণের যেই অঙ্গটা দর্শন করি সেটা অত সুন্দর লাগে, সেইখান থেকে আমার চোখ অন্যদিকে যায় না, সেখানে লেগেই থাকে। তো এই কথাটার দুটো অর্থ আছে না, একদিকে বোঝাচ্ছে যে তোমরা আমার থেকে মহান, তোমরা কৃষ্ণকে সর্বথা দেখলো, না আমি অতভাগিনী, আমি সর্বথা দেখতে পারি না। তারপরে বলছে কি, না কৃষ্ণ যেটা আমি দেখি সেটা অত সুন্দর, সেখান থেকে আমার চোখ অন্যদিকে যায় না, সেখানে লেগেই থাকে। এটা ভক্তের এরকম বললে যেরকম, তো সে কথা এখানে বলা আছে। এই সম্পর্কে মূল কথা হচ্ছে যে দিনের মধ্যে 24 ঘন্টা সর্বতভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা উচিত। কৃষ্ণের বৃন্দাবন লীলায় প্রদর্শিত রাগমার্গের বহু ভক্ত রয়েছেন, তারা দাস্য সখ্য বাৎসল্য অথবা মাধুর্যর সে কৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হয়, সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। শ্রীকৃষ্ণ যখন বনে গোচারণ করার সময় বৃন্দাবন থেকে দূরে থাকতেন, তখন মাধুর্য রসের ভক্ত গোপীরা সর্বদা শ্রীকৃষ্ণ কীভাবে বনে বনে ঘুরছেন সেই চিন্তায় মগ্ন থাকতেন। তারা মনে করেন শ্রীকৃষ্ণের পা এতই কোমল যে তারা তার সেই চরণ কমল তাদের কোমল স্থানে স্থাপন করতে ভয় পান। তো তারা মনে করেন যে শ্রীকৃষ্ণের চরণ কমলের জন্য তাদের স্তন যেন অত্যন্ত কঠিন স্থান, অথচ সেই কোমল পদে তিনি কণ্টকাকীর্ণ বনে ভ্রমণ করছেন। শ্রীকৃষ্ণ দূরে থাকলেও গোপিকারা গৃহে এইভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। তেমনই শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে খেলা করেন, তখন মা যশোদা কৃষ্ণের চিন্তায় অত্যন্ত ব্যাকুলিত হন, কারণ সব সময় খেলায় মত্ত থাকার ফলে কৃষ্ণ ঠিক মতো ভোজন করেন না, এবং তার ফলে তিনি নিশ্চয় দুর্বল হয়ে যাবেন। এগুলি অত্যন্ত উচ্চস্তরের ভাবের দৃষ্টান্ত যা বৃন্দাবনে কৃষ্ণ ভক্তদের মধ্যে দেখা যায়। তো নারদমুনি এই শ্লোকে পরোক্ষভাবে সেই সেবার প্রশংসা করছেন। নারদমুনি বিশেষভাবে বদ্ধজীবদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন যেইভাবেই হোক সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে, কারণ তাহলে তাদের সংসারের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। শ্রীকৃষ্ণের চিন্তায় পূর্ণরূপে মগ্ন থাকাই ভক্তিযোগের সর্বোচ্চ। তো এখানে দুটো কথা আমরা দেখছি। তো একটা ব্রজগোপীর কারা যারা সেরকম ভগবানের কৃষ্ণের প্রতি প্রেম ভাবাপন্ন হয়েছে, তারা সবসময় কৃষ্ণের চিন্তায় রয়েছে, তারা কৃষ্ণকে ভুলতে পারছে না, তারা কৃষ্ণকে অত কৃষ্ণ তাদের মনে উদয় হচ্ছে। তো একবার গুরু মহারাজ বলছিলেন যে কৃষ্ণ ব্রজগোপিকাদের মনের ভিতরে সবসময় বসে থাকেন, আমাদের মতো নয় যে খুব কষ্ট করে করে কৃষ্ণ কথা স্মরণ করতে হয়, জপ করতে করতে জপ মালা কৃষ্ণ কথা চিন্তা করতে করতে অটোমেটিক আমাদের মনটা কোথায় চলে যায়, আমরা ভগবানের নাম করছি, নাম করতে করতে অটোমেটিক মন কোথায় চলে যাচ্ছে। আমরা ভগবানের কথা শুনছি, কেউ কেউ তো ভাগবত কথা শুরু হলে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। হ্যাঁ, আর যারা ভাগ্যবান বেশি তারা চোখটা বন্ধ করছে না, চোখ খুলে বসে আছে কিন্তু অন্য কথা চিন্তা করছে, কথা কানে যাচ্ছে না। আমাদের এই দশা, শুনতে শুনতে মন চলে যায়। কিন্তু গোপীদের অবস্থা কি, গোপীদের অবস্থা কি, তারা একটু কাজে মন দেবে, কোনো কাজে মন দেবে, তো কাজ মন দিয়ে কাজ করছে, কাজ করতে করতে অটোমেটিক মনটা কোথায় কৃষ্ণের কাছে চলে যাচ্ছে। ঠিক অপোজিট আমাদের, আমরা কৃষ্ণ কথা চিন্তা করতে করতে অটোমেটিক কাজে মন চলে যায়। কিন্তু গোপীদের অবস্থা কি, তারা মনে মন দিয়ে কাজ করতে চায়, বাড়ির কাজ করতে চায়, কিন্তু কাজ করতে করতে তার মনটা কোথায় চলে গেল। কেউ বাসন মাজতে, তো সে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজছে আর মাজছে আর মাজছে, সে ভুলে গেছে বাসন মাজা কাজ শেষ হয়ে গেছে, আর কৃষ্ণের কাছে মন চলে গেছে। তো সেই জন্যে ব্রজগোপিকারা কখন কখন তাদের খুব ভর্ৎসনা করতেন, তারা বলতে হে কৃষ্ণ ভাবনা, তুমি একটু দূরে থাকো, আমাদের ঘরের কাজ করতে দাও, আমরা কাজ করতে পারছি না। কৃষ্ণ তাকে ভূতের মতন হন্টিং করে মাথার ভিতরে বসে আছে। হ্যাঁ, মাথার ভিতরে এইভাবে চাপিয়ে বসে আছে, তারা চেষ্টা করছে কৃষ্ণকে মাথা থেকে বাহির করবে, বাহির করলে একটু ঘরের কাজ আমরা করবো। তা ঠিক আমাদের অপোজিট। হ্যাঁ, তো প্রভুপদ বলতে চাইছেন যে যে কোনো ভাবে যেন তেন প্রকারে না কৃষ্ণ মন নিবেশ। তো এই প্রসঙ্গটি সুখদেব গোস্বামী তুলে ধরছেন এই উদ্দেশ্যে যে ষষ্ঠ স্কন্ধের শেষের দিকে পরীক্ষিত মহারাজ শুনেছেন যে দেবতাদের জয় হয়েছে, অসুরেরা পরাজিত হয়েছেন, আর দেবতাদেরকে ভগবান কীভাবে সাহায্য করছেন। তখন এই প্রশ্ন যখন পরীক্ষিত মহারাজ তিনি এই এই কথা এই প্রসঙ্গ পরীক্ষিত মহারাজ শুনেছেন, তখন তার মনের মধ্যে এটা প্রশ্ন এসেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা প্রতিটি মানুষের মধ্যে থাকে। তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন হে ব্রাহ্মণ, কারণ দেবতারা জয় হয়ে গেছে, শুধু দেবতাদের জয় হয়েছে তা নয়, দেবতাদের পক্ষে ভগবান বিষ্ণু তাকে পক্ষপাত করেছেন, তাদের পক্ষপাতি করে অসুরদেরকে হারিয়ে দিয়েছেন। তখন পরীক্ষিত মহারাজের মনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জেগেছে, হে ব্রাহ্মণ, ভগবান শ্রী বিষ্ণু সকলের প্রতি সমদর্শী, যেভাবে গীতায় কৃষ্ণ স্বয়ং বলছেন সুহৃদং সর্বভূতানাং, আমি সবাই সুহৃদ, নমে দুঃস্থ না প্রিয়, আমার কেউ প্রিয় কেউ অপ্রিয় নেই, সবাইকে আমি সমানভাবে দেখি সমদর্শী। তো সমস্ত শাস্ত্র মুনি ঋষি সবাই বর্ণনা করেন যে ভগবান সকলের প্রতি সম দৃষ্টি ভাবাপন্ন। আমরা এই জড় জগতে আমরা আমাদের দ্বন্দ্ব ভাব আছে, শত্রু মিত্র আছে, আমাদের লাভ লোকসান রয়েছে, আমাদের প্রাপ্য অপ্রাপ্য রয়েছে, কিন্তু ভগবানের জন্য তো কিছু সেসব নেই। তেমন তার মধ্যে প্রশ্ন আসছে যে ভগবান শ্রী বিষ্ণু সকলের প্রতি সমদর্শী, সমহং সর্বভূতেষু নমে দোষস্থিন প্রিয়, আর তিনি হচ্ছেন সুহৃদং, সুহৃদং সর্বভূতানাং এবং পরম প্রিয়, তিনি সমদর্শী সুহৃদ আর পরম প্রিয় হওয়া সত্ত্বেও কেন দেবরাজ ইন্দ্রের জন্য অসমদর্শীর মতো ইন্দ্রশত্রু দৈত্যদের বধ করেছেন। তো তিনি যদি সমদর্শী হন, নিরপেক্ষ হন, কেন পক্ষপাতিত্ব করে তিনি ইন্দ্রের শত্রু দৈত্যদেরকে বধ করেছেন। সর্বভূতে সমদর্শী ব্যক্তি কিভাবে কারো প্রতি পক্ষপাত করতে পারে এবং অন্য কারো প্রতি বৈরিভাব প্রদর্শন করতে পারে, এটা আমি বুঝতে পারছি না। আরে ভগবান বিষ্ণু সাক্ষাৎ পরমানন্দ আত্মস্বরূপ, তাকে আনন্দ পাওয়ার জন্য কারো পক্ষপাত করতে হবে না, তাতে দেবতাদের পক্ষপাত করে তার কী লাভ আছে, তার ফলে তার কী স্বার্থ সিদ্ধি হবে, ভগবান তো নির্গুণ, তাই অসুরদের কাছে তাকে তার কিছু ভয়ের কারণ নেই, অসুরদের কাছ থেকে কিছু পাওয়ার নেই, অসুরদের কাছে হারাবার নেই, সে পূর্ণ, সে আনন্দময় ব্যাসার, সে সব সব আনন্দেই রয়েছে। অর্থাৎ অসুরদের প্রতি তিনি কি কেন বিদ্বেষ আচরণ করছেন, এটা আমাকে বলতে হবে হে মহাভাগ। ভগবান নারায়ণ পক্ষপাতিত্বপূর্ণ না নিরপেক্ষ, বুঝে বলুন, তিনি পক্ষপাতি করেন না তিনি নিরপেক্ষ, সেই সম্বন্ধে আমার অত্যন্ত সংশয় জন্মছে, আমার সন্দেহ আছে। অতক্ষণ যে আপনি বলেছেন যে ভগবান নিরপেক্ষ, তার পক্ষপাতিত্ব নেই, যদি লীলা বর্ণনা করছেন আমার তো মনে হচ্ছে উনি পক্ষপাতিত্ব করেন, তো এই ব্যাপারে আমার সংশয় জন্মছে, সন্দেহ আছে। দয়া করে নারায়ণ যে সর্বদা নিরপেক্ষ ও সকলের প্রতি সমদর্শী, সে প্রমাণ করুন আমার কাছে, প্রমাণ করে আমার সন্দেহকে দূরীভূত করুন। তিনি সত্যি নিরপেক্ষ, তিনি কি সত্যি সমদর্শী, সমভাবাপন্ন? এই প্রশ্ন এটা খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ উত্থাপন করছেন, আর সুখদেব গোস্বামী এই প্রশ্ন শুনে খুব খুশি হয়েছেন। কেন খুশি হচ্ছেন? সুখদেব গোস্বামী চাইছেন এইরকম প্রশ্ন পরীক্ষিত মহারাজ উত্থাপন করুন, যে প্রশ্নের উত্তর জগতের কল্যাণ হবে। সেজন্য সুখদেব গোস্বামী এক সময় বলছেন, না সুত গোস্বামী মানে বলছেন, মনে হয় সাধু পৃষ্ঠং ভবদ্বি লোক মঙ্গলম। যখন স্বর্ণকাদি ঋষিরা ছয়টা প্রশ্ন উত্থাপন করেছেন সুত গোস্বামীর কাছে, তিনি বলছেন মনে হয় সাধু পৃষ্ঠং ভবদ্বি লোক মঙ্গলম যৎকৃত কৃষ্ণ সম্প্রশ্ন যেন আত্মসুপ্রসিদ্ধতি। সাধু পৃষ্ঠম, তোমাদের দ্বারা আমরা আমি খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছি, কেননা তোমরা যে প্রশ্ন উত্থাপন করেছো ভবদ্বি লোক মঙ্গলম, তোমাদের দ্বারা উত্থাপিত জিজ্ঞাসিত প্রশ্ন সমস্ত জগতের কল্যাণকর হবে। তাই সুখদেব গোস্বামী এখন খুব খুশি হয়ে গেছেন, কারণ পরীক্ষিত মহারাজ এমন একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে প্রশ্ন প্রত্যেকটি মানুষের হৃদয় জাগে, কেন ভগবান এই পক্ষপাতিতা করেন? অনেক প্রশ্ন লোকেরা প্রশ্ন করে, ভগবান তো সবাই পিতা, তো কেউ কেন ধনী হয়, কেউ কেন গরিব হয়, কেউ কেন সুখে থাকে, কেউ কেন দুঃখে থাকে, ভগবান সমদর্শী, এগুলো কেন? প্রতিটি মানুষের এই প্রশ্ন। সেজন্য সুখদেব গোস্বামী বলছেন, সাধু পৃষ্ঠ মহারাজ হরে চরিত্র অদ্ভুতম। ও মহারাজ, আপনি অত্যন্ত সাধু, উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যে প্রশ্ন জিজ্ঞাসা করছেন সে প্রশ্ন উত্তর দিতে গেলে আমি ভগবান হরি অদ্ভুত গুণের কথা আমি বর্ণনা করব। তো শ্রীমদ ভাগবত ভগবান হরির অদ্ভুত গুণের কথা বর্ণনা করা হয়েছে, ভগবানের গুণাবলী অত অদ্ভুত, এই অদ্ভুত গুণাবলী সবাইকে আকর্ষণ করতে পারে। যারা যারা আত্মারাম মুনিগণ রয়েছে, যারা যাদেরকে এই জগতে কোনো কিছু আকর্ষণ করতে পারে না, তো বলা আছে যে আত্মারামশ্চ মুনয়ঃ নিগ্রন্থি অপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিম ভক্তি ইত্থম্ভূত গুণ হরি। ভগবানের এই অদ্ভুত, ভগবানের যে অদ্ভুত গুণ রয়েছে, ভগবানের অত গুণ অদ্ভুত যে আত্মারামশ্চ মুনয়ঃ, যারা আত্মাতে রমণ করে, যাদেরকে আনন্দ পেতে হলে অন্য জনের দরকার পড়ে না, তিনি স্বয়ং আনন্দ লাভ করেন, অন্য কোনো কিছুর প্রয়োজন থাকে না, সেই প্রকারের আত্মারাম মুনিগণ, আত্মারামশ্চ মুনয়ঃ নিগ্রন্থি, তাদের হৃদয়ে কোনো গ্রন্থি নেই, কোনো বন্ধন নেই, সমস্ত বন্ধন থেকে, সমস্ত আসক্ত থেকে মুক্ত, হলেও নিগ্রন্থি অপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিম ভক্তি, তারা পর্যন্ত আকৃষ্ট হয়ে যায়। কিসের প্রতি আকৃষ্ট হয়ে যায়? না ভগবানের ভক্তিমূলক সেবা করার জন্য। কুর্বন্তি অহেতুকিম ভক্তি, সুখদেব গোস্বামী, চতীশ কুমার, তারা সব আত্মারাম ছিল, তা সত্ত্বেও যেরকম সুখদেব গোস্বামী ভগবানের কথা শুনে আকৃষ্ট হয়ে গেছেন, চতীশ কুমার ভগবানের চরণ তুলসীর ঘ্রাণ শুনে আকৃষ্ট হয়ে গেছেন, তো সে কথা বলা আছে ইত্থম্ভূত গুণহারী, ভগবানের অদ্ভুত চরিত্র যে সবাইকে এটা আকর্ষণ করতে পারে। তো এই প্রশ্ন যে পরীক্ষিত মহারাজ উত্থাপন করেছেন, তো এই প্রশ্নের উত্তর দিতে হবে সুখদেব গোস্বামীকে, ওনাকে প্রমাণ করতে হবে কীভাবে যে ভগবান নিরপেক্ষ। তো সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, তো আমি সংক্ষেপে এটাকে বলছি বুঝবার জন্য। তো সুখদেব গোস্বামী বর্ণনা করে বলছেন, দেখ এই যে তুমি বলছো দেবতাদের জয় করেছেন ভগবান, অসুররা পরাজিত হয়েছে, এই জন্য তুমি ভগবানকে দায়ী করছো যে তিনি পক্ষপাতিত্ব করছেন, সেটা ঠিক নয়। কেন ঠিক নয়? না দেবতারা জয়ী হচ্ছে, অসুরেরা পরাজিত হচ্ছে, এর পিছনে কি কারণ রয়েছে? এর পিছনে যদিও আলটিমেট কারণ ভগবান সব কিছু, কিন্তু এর পিছনে আরেকটি কারণ আছে। তো ওই কারণ দশা থেকে তিনি বলছেন, এর পিছনে কারণ হচ্ছে কি না, প্রকৃতির তিনটি গুণ, প্রকৃতি তিনটি গুণের দ্বারা অনুপ্রাণিত হয়, ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন কর্ম করে থাকে। তখন সত্ত্বগুণ আছে, রজগুণ আছে, তমগুণ আছে। দেবতারা যখন সত্ত্বগুণের, দেবতারা কি করে না এই সত্ত্বগুণ দ্বারা পরিচালিত হয়, আর অসুরেরা কি করে না রজগুণের দ্বারা পরিচালিত হয়, যক্ষ রাক্ষসরা তমগুণের দ্বারা পরিচালিত হয়। এখন ব্যাপার কি হচ্ছে, এই যে তিনটে গুণ, এই তিনটে গুণ তো জড়, জড়ের তো কোনো শক্তি নাই, কোনো প্রভাব নেই। এই তিনটে গুণের মধ্যে ভগবান প্রবেশ করেন। এই তিনটে গুণের মধ্যে ভগবান কী রূপে প্রবেশ করেন, তিনি কাল রূপে প্রবেশ করেন। কাল রূপে প্রবেশ করে এই গুণকে সক্রিয় করেন। তো এখানে বলা হচ্ছে যে যখন এই ধরাধামে ব্রহ্মাণ্ডে সত্যগুণের প্রভাব বেড়ে যাবে, তখন অটোমেটিক্যালি দেবতার প্রভাবশালী হবে, তখন দেবতাদের অসুরের মধ্যে সংঘর্ষ হবে, তখন অসুরেরা পরাজিত হবে। তো এই যে দেবতাদের জয়ী হওয়ার পিছনে কারণ কি না গুণের প্রভাব, এতে দেবতার কোনো রোল নেই, দেবতাদের দ্বারা হচ্ছে না, আর ভগবানও সাক্ষাৎ কোনো রোল নেই। যখন যে গুণের প্রভাব হবে সে গুণের প্রভাবের দরুন সে জয়ী হবে, কিন্তু সত্যগুণের প্রভাবটা বাড়বে তখন মুনি ঋষি দেবতারা জয়ী হবে। আর সবসময় কি দেবতারা জয়ী হয়, সবসময় কি মুনি ঋষিরা ভালোতে থাকে? কখন কখন দেখা যায় অসুরের প্রভাব বাড়ায়। এক একটা অসুর কি করে, স্বর্গমর্ত পাতালকে শাসন করে। আমাদের বায়ু দেবতা রয়েছেন, অগ্নি দেবতা রয়েছেন, জলের দেবতা রয়েছেন, কিন্তু আমরা তো জানি শাস্ত্র থেকে এই বায়ু অগ্নি জলকে সবসময় দেবতারা নিয়ন্ত্রণ করে না, কোনো কোনো সময় আছে অসুরেরও নিয়ন্ত্রণ করে। হিরণ্যকশিপু যখন রাজা হয়েছিল তখন বায়ু দেবতা দ্বারা পরিচালিত হচ্ছিল না, বৃষ্টি ইন্দ্র দ্বারা পরিচালিত হতো না, এই কোনো দেবতা দ্বারা নিয়ন্ত্রণ ছিল না। এলে হিরণ্যকশিপু বলবে তুমি এই সময় বৃষ্টি হও, ওই সময় বৃষ্টি হবে। হিরণ্যকশিপু বলে যেছে দিনের বেলা বৃষ্টি হবে না, শুধু রাত্রিবেলা বৃষ্টি হবে, ঠিক রাত্রিবেলা বৃষ্টি হবে। হিরণ্যকশিপু বলে দেবে শহরে বৃষ্টি হবে না, কাদা হয়ে যাবে, শুধু জমিতে বৃষ্টি হবে, আর জমিতে বৃষ্টি হবে। সেদিন তো বুঝতে পারছ এইটা হলো কি করে দেবতাদেরকে আরো শক্তিশালী হয়ে যায়। তো যখন রজগুণের প্রভাব বাড়বে তখন সে রজগুণটা কি করবে না অসুরদেরকে জয়ী করাবে। তো তোমরা ভগবানকে তা দোষ দিচ্ছে কেন, ভগবানকে দোষ নাই, কিন্তু যদিও এই গুণকে সক্রিয় করছে কে, ভগবান করছেন কালের প্রভাবে। তো সব কালের দ্বারা পরিচালিত হচ্ছে, সব গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। যে তমগুণের প্রভাব বেশি হবে তখন যক্ষ রাক্ষসরা বেশি শক্তিশালী হবে, তখন যক্ষ রাক্ষসদেরও সেরকম খুব প্রভাব বাড়বে। কিন্তু যেহেতু ভগবান এই ত্রিগুণকে তাকে স্পর্শ করতে পারে না, তো ভগবান এদের জয় বিজয়ের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক থাকতে পারে না, গুণই তাদেরকে জয় আর বিজয় করে। তখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করতে পারেন ঠিক আছে, আমরা বুঝলাম গুণের প্রভাবে অসুরেরা কখন জয়ী হয়, দেবতারা কখন জয়ী করেন, জয়ী হয় গুণের মধ্যে ভগবান রয়েছেন, ভগবান কখন অসুরদেরকে জয়ী করে দিচ্ছেন, ভগবান কখন দেবতাদেরকে জয়ী করে দিচ্ছেন। এখন কেউ প্রশ্ন করতে পারে যে গুণের মধ্যে প্রবেশ করে ভগবান জয়ী করাছেন অসুরদেরকে জয়ী করা, আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আমরা একটা প্রশ্ন হচ্ছে যে তবুও ভগবান পক্ষপাতি করছেন, কী করে পক্ষপাতি করছেন না তিনি পক্ষপাতি করছেন এইভাবে, যখন দেবতার অসুরদের মধ্যে যুদ্ধ চলে সে গুণের মধ্যে প্রবেশ করে জয় করেছেন আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা চোখে দেখতে পারছি দেবতার অসুরদের পক্ষে যুদ্ধ চলে, মধ্যে যুদ্ধ চলে, তো ভগবান কার পক্ষে দাঁড়িয়ে থাকেন, অসুরদের পক্ষে দাঁড়িয়ে থাকেন না দেবতাদের পক্ষে দাঁড়িয়ে থাকেন? হ্যাঁ, তো সারা আমরা তো দেখতে পারছি তুমি দেবতাদের সঙ্গে দাঁড়িয়ে আছো, কোনোদিন তো আমরা দেখি না তুমি অসুরের সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করছো। এখন বলছো পক্ষপাতি আমি করি না, নিরপেক্ষ গুণের দ্বারা হচ্ছে, চোখে দেখা যাচ্ছে সবাই যে দেবতাদের সঙ্গে দাঁড়িয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু আমরা কোনোদিন দেখতে পারি না যে অসুরদের সঙ্গে দাঁড়িয়ে ভগবান দেবতাদের সঙ্গে যুদ্ধ করছে, তাহলে তুমি নিরপেক্ষ নাও কেন? তো বিশ্বনাথ চক্রবর্তী বলছে না সেটা কেন আমরা দেখতে পারি না? কেন অসুরদেরকে সাহায্য করছেন যখন ভগবান দেখতে পারি না, দেবতাদের সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করছেন আমরা দেখতে পারি? তিনি বলছেন যে আগুন আছে, না কাঠ, ধোঁয়া আর আগুন, তিনটে আছে, কাঠ আছে, ধোঁয়া আছে আর আগুন আছে। তো আগুনটা আছে সত্ত্বগুণ, ধোঁয়াটা আছে রজগুণ, কাঠ আছে তমগুণ। তো একটা কাঠ, এটা অন্ধকারে কাঠ পড়েছে, কাঠ থাকলে কি কাঠের কাছে আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে দেখতে পারবে? এটা অন্ধকারে একটা কাঠ পড়েছে, কাঠ, কাঠের কাছে দাঁড়িয়ে থাকবো, কেউ দেখতে পারবে? হ্যাঁ কি না? শুয়ে আছে না জায়গায় আছে না? হ্যাঁ আচ্ছা, একটা অন্ধকার ঘর আছে, খুব ধোঁয়া, আমি ধোঁয়ার কাছে দাঁড়িয়ে থাকবো, দেখতে পারবে না? অন্ধকার ঘরে আগুন জ্বলছে, আমি যদি দাঁড়াই কি হবে, দেখতে পারবে না? মানে সুখদেব গোস্বামী বলছেন যে দেবতাদের সঙ্গে যুদ্ধ করবার সময় সবাইকে ভগবানকে দেখতে পারে, এই জন্য যে তার সত্ত্বগুণ, অসুরদের সঙ্গে সাহায্যে দেখতে পারেন তারা রজগুণ, ধোঁয়া ভিতরে কি করে ভগবানকে দেখবে? কাঠের কাঠ কি করে ভগবানকে দেখাবে? তো সত্ত্বগুণের দরুন, সত্ত্বগুণ যতই প্রকাশক, সত্ত্বগুণের লোক যে প্রকাশ করে, তো সেই জন্য লোকেরা দেখতে পারে যে তিনি অসুরদেরকে সংহার করছেন আর দেবতাদেরকে জয় করছেন। তো এই সম্পর্কে এখনই বলছেন, হে রাজন, এই কাল সত্ত্বগুণকে বর্ধিত করে, এইভাবে যদিও ভগবান পরম নিয়ন্তা, তিনি সত্ত্বগুণে অধিষ্ঠিত দেবতাদের অনুগ্রহ করেন, যখন সত্ত্বগুণের প্রভাব বাড়ে, তিনি পরম নিয়ন্তা হলেও, নিরপেক্ষ হলেও, যখন সত্ত্বগুণের প্রভাব বাড়ে, সত্ত্বগুণ বর্ধিত হয়, তখন দেবতাদেরকে অনুগ্রহ করেন, তমগুণ বিশিষ্ট অসুরদেরকে কিন্তু সংহার করেন। ভগবান কালের দ্বারা বিভিন্নভাবে কার্য সম্পাদন করেন, চিন্ময় জগতে ভগবান স্বয়ং সাক্ষাৎ সব পরিচালনা করেন, ভৌতিক জগতে তিনি স্বয়ং পরিচালনা করেন না, তিনি কাল রূপে সবকিছুকে পরিচালনা করেন, কালস্মি অহম, তিনি কাল রূপে সবকিছুকে পরিচালনা করেন, কালের প্রভাবে সবকিছুকে সৃষ্টি করেন, সবকিছুর পালন করেন, সবকিছুর সংহার করেন। ভৌতিক জগতে ভগবান পিতামাতা রূপে জন্মদান করেন, তিনি রাজা রূপে পালন করেন, তিনি সর্পের রূপ ধারণ করে ধ্বংস করেন, নিপাত করেন, কিন্তু এতে ভগবানের কোনো পক্ষপাতিতা নেই, তিনি কখনো পক্ষপাতিতা করেন না, পক্ষান্তরে তার কার্যকলাপ মহিমান্বিত, অতএব তাকে উরুশ্রবা, খুব মহান বলে তাকে মনে করা হচ্ছে। তো এই তখন এই কথা শুকদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে, যে ভগবান কীভাবে নিরপেক্ষ কিন্তু অসুরদেরকে মেরে ফেলছেন। তো এটা তত্ত্বগত হয়ে বুঝালেন, রজগুণ তমগুণ সত্ত্বগুণ দিয়ে বুঝিয়েছেন। তো এখনই শুকদেব গোস্বামী তো একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাতে চাইছেন যে দেখ, অসুরদের সংহার করেও কী করে অসুরেরা শ্রেষ্ঠ হচ্ছে, অসুরদের কী গতি হচ্ছে, ভগবান তাকে সংহার করলেও অসুরদের কী গতি হচ্ছে, ওটা বুঝাতে চাইছেন, তার নিরপেক্ষ ভাবকে প্রতিষ্ঠা করবার জন্য। ভগবান তাকে সংহার করেন তার কি গতি হয়? আমি নেপালে গিয়েছিলাম, তো নেপালে বহু খ্রিস্টানরা ঘরে ঘরে প্রচার করছে, খ্রিস্টানরা ঘরে ঘরে প্রচার করছে। তো ওরা কী করছে, ওরা ভক্ত বলছিল, ওরা ঘরে ঘরে গিয়ে এটা ফর্ম কাগজ নিয়ে আসে, কাগজ নিয়ে এসে একদিকে লিখছে জেসাস খ্রাইস্ট, একদিকে লিখছে কৃষ্ণ। তখন বলে জেসাস খ্রাইস্ট কী করেছে, জেসাস খ্রাইস্ট লীলার ভিতরে সব লিস্ট করে, একে বাঁচিয়েছে, ওকে বাঁচিয়েছে, একে বাঁচিয়েছে, ওকে বাঁচিয়েছে, আর কৃষ্ণ কী করে লিস্ট করে, একে মেরেছে, একে মেরেছে, ওকে মেরেছে, ওকে মেরেছে। বলছে দেখো, তোমাদের ভগবানকে, তোমার ভগবান তো মারার ভগবান, আর আমাদের ভগবান বাঁচার ভগবান। হ্যাঁ, তোমার ভগবান আসে সবাইকে মারতে, তা আমাদের ভগবান আসে সবাইকে বাঁচাতে, তাহলে কোন ভগবান ভালো? তো লোকেরা বুঝে না, সত্যি তো, হ্যাঁ আমাদের রাম আসছে শুধু মারছে, হিরণ্যকশিপু কি নরসিংহ মারছে, ভগবান শুধু মেরেই যাচ্ছে, আর এদের ভগবান সবাই বাঁচাচ্ছে, এই ভগবানটা ভালো। তো তখন ওইটা ভক্তগণ আমাকে এটা বলছে, তখন সেই ভক্তরা বলছে মহারাজ, তখন আমি বললাম, আরে ভগবান তো আসছেন পরিত্রাণে সাধনাং বিনাশে চ দুষ্কৃতাং, যারা দুষ্কৃতকারী তাদেরকে মারতে আসছেন, তাদেরকে মারা ভালো, তারা কি যুক্তি দেখাচ্ছে? হ্যাঁ, তোমার ভগবান আসছে যারা দুষ্কৃতকারী তাদেরকে মারতে, কিন্তু আমাদের ভগবান আসছে যারা দুষ্কৃতকারী তাদের বাঁচাতে এসেছে। খুব স্ট্রং আর্গুমেন্ট লোকেদেরকে বোঝাবার জন্য। তা কিন্তু তাদের সেই বুদ্ধি নাই যে ভগবান যাকে মারে সেও বাঁচে, যাকে বাঁচায় তাকে সেও বাঁচায়। সেই কথা এখানে প্রসঙ্গকর্মে হ্যাঁ সুখদেব গোস্বামী বর্ণনা করতে চাইছেন। তো সেই কথা বর্ণনা করতে গিয়ে সুখদেব গোস্বামী একটা বিষয় তুলে ধরেছেন যুধিষ্ঠির মহারাজ সম্পর্কে। তো মহারাজ যুধিষ্ঠির তিনি রাজস্ব যজ্ঞের ব্যবস্থা করেছেন। সবাই জানে না রাজস্ব যজ্ঞতে সমস্ত রাজাদেরকে ডাকা হয়েছে। তো এই ঐতিহাসিক কাহানি লীলা একটি বর্ণনা করবেন যে স্পষ্টভাবে বোঝা যাবে যে ভগবান কিভাবে নিরপেক্ষ, এমনকি যখন তিনি অসুরদের বধ করেন বধ করার মাধ্যমে নিরপেক্ষ। একটা যুক্তি দিয়ে, যুক্তির মাধ্যমে, দর্শন দিয়ে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন যে ভগবান নিরপেক্ষ। যথার্থ ফলাফল দিয়ে তিনি বর্ণনা করতে চাইছেন যে ভগবান তাকে বধ করেন, বধ করেও তিনি কিভাবে নিরপেক্ষ হয়েছেন। তো সেই সম্পর্কে তিনি বলছেন যুধিষ্ঠির মহারাজ একটা যজ্ঞের ব্যবস্থা করেছেন। তো এই রাজস্ব যজ্ঞের ব্যবস্থা হয়েছে, তো সমস্ত রাজারা এসেছে। তখন এই শিশুপাল ছিল সেখানে, আর শিশুপাল ও ভগবান কৃষ্ণকে বহুত গালি দিচ্ছে। ভগবান কৃষ্ণকে তাকে বলেছিল তার মাকে যে আমি 100টা গালি শুনব, তারপরে আর শুনব না। তো যাই হোক, শিশুপাল তো খুব বিদ্বেষী, ভগবান প্রতি খুব বিদ্বেষী ছিল। তো গালি দিতে ভগবান কৃষ্ণ তাকে সুদর্শন চক্রেতে মাথাটা কেটে দিয়েছেন। আর মাথাটা কেটে যেতে সবার সম্মুখে সাক্ষাৎ হয়ে দেখতে পারছে এই শিশুপালের আত্মা গিয়ে ভগবান শরীরে লীন হয়ে গেছে। তো এই কথা দেখে তো যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন নারদ মুনির কাছে। হে নারদমুনির, বড় আশ্চর্যের ব্যাপার, এই শিশুপাল আমি দেখেছি ছোটবেলা থেকে এই কৃষ্ণের নিন্দা ছাড়া একদিন ওর ভালো বললো না। হ্যাঁ, তো অত খারাপ করলো, কাজ করলো, ওর নরক বাস হলো না, ওর জিহতে শত কুষ্ঠ হয়ে গেল না। তো ভগবান প্রতি অত্যন্ত বিদ্বেষী এই অসুর শিশুপাল, তো ওর নরক বাস হবে কি, ও শত কুষ্ঠ হবে কি? তো সবাই সম্মুখে সাক্ষাৎ আমরা দেখতে পারলাম যে ভগবানের দেহে লীন হয়ে গেল। তো আশ্চর্যের ব্যাপার, ভগবানের শরীরে কারা লীন হয়, কারা ভগবান শরীর লীন হয়? হ্যাঁ, যারা সাযুজ্য মুক্তি পায়। সাযুজ্য মুক্তি দুই প্রকারের আছে, একটা ব্রহ্ম সাযুজ্য আর একটা ঈশ্বর সাযুজ্য। ব্রহ্ম সাযুজ্য মানে যারা ব্রহ্ম জ্যোতিতে লীন হয়ে যায়, ঈশ্বর সাযুজ্য মানে যারা ভগবানের শরীরে লীন হয়ে যায়। এই জ্ঞানীরা বহু নাং যে বহু বহু তপস্যা করে, আর কুচ্ছা না পরং বহু কঠোর তপস্যা করে, তারা এই সাযুজ্য মুক্তি পায়। তো ইয়ে কী করে সবসময় ভগবান নিন্দা করছে? বড় বড় সাধক জ্ঞানীদের বহু কষ্টে যেটা পায়, মহান পরমার্থবাদীদের পক্ষে সাযুজ্য মুক্তি দুর্লভ, সহজে সাযুজ্য মুক্তি পাওয়া যায় না। তাহলে এই ভগবৎ বিদ্বেষী শিশুপাল কী করে লাভ করল? হ্যাঁ, এটা বোঝা বড় মুশকিল। তো ভগবান কৃপার কারণ জানতে আমি চাই যে ভগবান কী করে অসুরদের প্রতি অত কৃপা করেছে। তো আমি শুনেছি পূর্বে বেন নামক রাজা ভগবান নিন্দা করেছিল, তার ফলে সমস্ত ব্রাহ্মণরা তাকে নরকে নিক্ষেপ করেছিলেন। তো শিশুপালের নরকে যাওয়ার কথা ছিল, তো নরক না গিয়ে তারা কী করে সে ভগবানের শরীর লীন হয়? বড় বড় আধ্যাত্মিকবাদীদের পক্ষে লাভ করে যা দুর্লভ, সেই পথ সে লাভ করতে পারল। এই দমঘোষের ছেলে, এই শিশুপাল আছে দমঘোষ, তো বাবার নাম। এই দমঘোষের ছেলে এই পাপি বাল্যকাল থেকে অস্পষ্ট ভাষণ থেকে, মানে যখন মানে আধো হাতে কথা বলতো, ভালোভাবে কথা বলতে শিখে না, তখন থেকেই তার মৃত্যু পর্যন্ত শুধু কৃষ্ণের বিদ্বেষভাবেই করেছে। হ্যাঁ, শুধু নিন্দাই করেছে। তার ভাই দন্তবক্র সে ঠিক সেই রকমই বিদ্বেষভাব করেছে। তো এইভাবে যে বিদ্বেষপরায়ণ ব্যক্তি, তো সে কীভাবে এত ভগবান নিন্দা করে তবুও তার জুহায় শতকুষ্ঠ হয়নি, তার অন্ধকার নরকে প্রবেশ করেনি, তাতে আমার অত্যন্ত আশ্চর্য আছে এই ভগবানের কীরকম ব্যাপার, তো এটা আমাদেরকে বুঝিয়ে বলুন। তো তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো নারদ মুনি এটা বলছেন যে ভগবান প্রতি বৈরিভাবাপন্ন হয়ে যেভাবে তার চিন্তায় তন্ময় হওয়া যায়, ভক্তিযোগের দ্বারা তা লাভ করা যায় না, সেটি আমার নিশ্চিত বিচার। এর কারণ হচ্ছে যেন তেন প্রকার কৃষ্ণ মনে নিবাসিত, যে বলা হচ্ছে যে ভগবানের বৈরিভাবাপন্ন হয়, ভগবানের মনেকে আবিষ্ট করতে এইরকম গতি হয়। তো যারা ভগবানের ভক্তিভাবে ভগবানের স্মরণ করে তাদের কী গতি হবে? তো নারদ মুনি বলছেন যে তসমাৎ বৈরানুবন্ধন নির্বৈরণ ভয় নবা, অতএ বৈরিভাব হোক বা ভক্তিভাব হোক, ভয় স্নেহ অথবা কাম, এর যে কোনো একটি উপায়ের দ্বারা কোনো না কোনোভাবে বদ্ধ জীব যদি তার মনকে ভগবান একাগ্র করতে পারে তার ফল হবে একই। কারণ ভগবান আনন্দময় হওয়ার দরুন শত্রুতা মিত্রতা তাকে প্রভাবিত করে না, ভগবান কাছে কেউ তীর ছুড়বে ভগবান গায়ে লাগবে সেটা ফুল হয়ে যাবে সেখানে। কারণ ভগবান আছেন আনন্দময় ব্যাসাত, তিনি আনন্দম ব্রহ্মা, তো সেই জন্যে ভগবান কাছে এসব থাকে না। তাই সে যেইভাবেই হোক না কেন, ভক্তি করে হোক ভয় করে হোক, তারা দৃষ্টান্ত দিচ্ছেন, হ্যাঁ নারদমুনি দৃষ্টান্ত দিচ্ছেন। সে দৃষ্টান্তটা কি না, একটা পোকা আছে, কি পোকা, সে পোকা আরেকটা পোকাকে দেখে থেকে ভয়তে তাকিয়ে তাকিয়ে তার মতন হয়ে যায়, হ্যাঁ শুয়া পোকা, শুয়া পোকা, এটা শুয়া পোকা ভ্রমর কর্তুক দেওয়ালে করতে অবরুদ্ধ হয়, ভ্রমরটা মাটি দিয়ে বাসা বানায় তারতে বদ্ধ হয়ে যায়, কীট যেমন ভয় দেশবশত কেবল ভ্রমরের স্মরণ করতে করতে ভ্রমর হয়ে যায় নাকি বর্ণনা করা আছে, তাকে দেখে ভয়তে দেখে 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 সে তার মতন হয়ে যায়। তেমনি বদ্ধ জীবনে যদি কোনো না কোনো মতে সে ভয়েতে হোক দেশতে হোক সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে তাহলে তার পাপ থেকে মুক্ত হয়ে যাবে। অসুরেরা ভগবানের বিদ্বেষ প্রেরণায় চিন্তা করতে 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 পাপ থেকে মুক্ত হয়ে যায়, হ্যাঁ মুক্ত হয়ে যায়। আরাধ্য ভগবান রূপেই হোক অথবা শত্রুভাবেই হোক নিরন্তর তার কথা চিন্তা করার ফলে তাদের চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে যায়, এই হচ্ছে কারণ। তার শত্রু হলেও শত্রুভাব হলেও যে কোনো ভাব নিয়ে কামাত দ্বেষাত ভয়াত স্নেহাত যথা ভক্তি ঈশ্বরে মন, সে ব্যক্তি পাপকর্ম পরিত্যাগ করে গভীর মনোনিবেশ সহকারে কেবল শ্রীকৃষ্ণের চিন্তার ফলে মুক্তি লাভ করেছেন। এই মনোনিবেশ কাম থেকে হতে পারে, দ্বেষ থেকে হতে পারে, ভয় থেকে হতে পারে, স্নেহ থেকে হতে পারে বা ভক্তি থেকে হতে পারে। শ্রীকৃষ্ণ মনোনিবেশ করার ফলে যে কীভাবে কৃষ্ণের কৃষ্ণ লাভ করা যায় সে কথা এখানে বর্ণনা করবেন। সেই জন্যই আমরা দেখতে পারছি ব্রজবাসীরা, ব্রজবাসীরা কেউ কৃষ্ণকে ভগবান বলে জানত না, কিন্তু গোপ্যা যারা গোপীগণ ছিলেন কামাত, কামে ভগবান প্রতি আসক্ত হয়েছে, গোপ্যা কামাত ভয়াত কংস, কংস ভয়তে কৃষ্ণের কথা চিন্তা করছে সব সময় শয়নে স্বপনে জাগরণে, মানে আমরা আমাদের থেকে অ্যাটলিস্ট কংস বেশি কৃষ্ণ কনসাস ছিল, তাই না, সবসময় কৃষ্ণ চেতার চিন্তা করত, যেন ঘুমিয়ে আছে কৃষ্ণ চিন্তা করছে। রাধাগোবিন্দ মহারাজ বলছিলেন ও সিঁড়িতে উঠছে, এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর সিঁড়িতে পা দিয়েই তার কৃষ্ণ চিন্তা, আরে দেবকীর অষ্টম গর্ভ ছেলে আমাকে মেরে ফেলবে, সবটাই গোপীরা যেরকম মেঘ দেখলে কৃষ্ণ স্মরণ করে, ময়ূর পাখা দেখলে কৃষ্ণ স্মরণ করে, বাছুর দেখলে কৃষ্ণ স্মরণ করে, আর কংসের সেই অবস্থা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে কি প্রতিকূল ভাব নিয়ে করছে, এটা অনুকূল ছিল না, সেটা অনুমোদিত না, আমরা যে সেইরকম করবো তা নয়, সেইরকম করে যদি এরকম ফল পাওয়া যায় তাহলে অনুকূল করলে কি হবে। তো সে কথা এখানে বন্যা গেছে গোপ্যা কামাত, গোপীগণ কামে কৃষ্ণকে পেয়েছেন, ভয়াত কংস, কংস ভয়তে হ্যাঁ পেয়েছে, দ্বেষাত চেদি আদেহ শিশুপালাদি চেদি বংশ রাজারা ভগবান কৃষ্ণের প্রতি দেশপরায়ণ হয়ে তাকে পেয়েছেন। হ্যাঁ, তারপর নৃপা সম্বদাত রাজাগণ সম্বন্ধ স্থাপন করে, বৃষ্ণি যাদবগণ স্নেহবশত এবং হ্যাঁ তোমরা পাণ্ডবরা ভক্তিবশত হ্যাঁ ভগবান কৃষ্ণ সঙ্গে সম্পর্কিত হয়েছে। তো এইভাবে ভগবান নারদ মুনি তিনি বর্ণনা করছেন যে তোমরা সম্পর্কিত হয়েছ, বেন রাজাকে ঋষিরা মেরে ফেললে কেন, ও কোনো সম্পর্কিত নাই, কিন্তু শিশুপাল সম্পর্কিত হয়েছে, যে কোনো ভাবে সম্পর্ক এসেছে, সম্পর্ক এসেছে, তাই হ্যাঁ এরা বেঁচে আছে। তো এইভাবে শুকদেব গোস্বামী ধাপে ধাপে তিন ধাপে প্রমাণ করতে চাইছেন। একবার রজগুণ তমগুণ দর্শন দিয়ে বুঝালেন যে কৃষ্ণ নিরপেক্ষ, এখনই আরেকটা দিয়ে বুঝাচ্ছেন যে কিভাবে যারা অসুর হলেও তারা কৃষ্ণের কথা চিন্তা করতে 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 তাদের কী করে সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যাচ্ছে। তো এই প্রসঙ্গ যখন তিনি বর্ণনা করবেন, এই প্রসঙ্গ বর্ণনা করে করতে গিয়ে এই অধ্যায়ের শেষে তিনি বলবেন যে কিভাবে প্রহ্লাদ মহারাজ ভগবান প্রহ্লাদ মহারাজের কথা ভগবান হিরণ নরসিংহ ভগবান কিভাবে প্রহ্লাদ মহারাজকে বাঁচিয়েছেন সে কথা বলবেন। জয় বিজয় তার অভিশাপ প্রাপ্ত হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়ে তার তিন জীবন অভিশাপ প্রাপ্ত হয়েছে, তিন জীবন অসুর হয়ে জন্মলাভ করবে। যখন চতুষ কুমার এসেছেন জয় বিজয় তাকে প্রবেশ করতে দেন না, তখন চতুষ কুমার জিজ্ঞাসা করছেন জয় বিজয়কে তোমরা কী চাও, তোমাদের শাস্তি পেতেই হবে, এই বৈকুণ্ঠ ছেড়ে তোমাদেরকে ধরাধামে মর্তলোকে যেতেই হবে, ব্রহ্মাণ্ডে যেতে হবে, ভৌতিক জগতে, তোমরা কী চাও, সাত জন্ম ভক্ত হয়ে যাবে, সাত জন্ম থাকতে হবে, তিন জন্ম অসুর হয়ে যাবে, কী চাও তোমরা। জয় বিজয় চিন্তা করছেন সাত জন্ম অত দূর আমরা ভগবান থেকে দূরে থাকবো বৈকুণ্ঠে থাকে, না 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 বাবা আমরা অসুর হই আর তিন জন্ম তাড়াতাড়ি চলে আসি, তার মধ্যে তথাস্ত সেই জন্য হ্যাঁ তারা অসুর হয়েছে। তো কালকে আমরা আলোচনা করব, আজকে এই প্রসঙ্গ কেন এখানে এসেছে এই সম্পর্কে আমরা আলোচনা করলাম, আগামীকালকে আমরা আলোচনা করব কি কারণে এই সমস্ত লীলা বৈকুণ্ঠ লোকে সংগঠিত হলো, এই সম্পর্কে আমরা আলোচনা করব। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।